বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياتي الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্য ক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তারা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
এখন শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। মহান আল্লাহর রহমতে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম লাঞ্ছনার শিকার হবে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, রাশিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমা বিশ্বের প্রতি প্রেসিডেন্ট পুতিনের হুঁশিয়ারি। সংলাপের প্রয়োজনীয়তা নেই দাবি করলেন ওবায়দুল কাদের। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালাবে বিএনপি বললেন রিজভী। এবং ভারতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির সিনিয়র নেতা বলেছেন বিরোধী নেতারা একনাগাড়ে সিএএ সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনে রয়েছি আমি মোহাম্মদ আমির হোসাইন। পবিত্র রমজান মাসের প্রথম দিনে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়াতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামনির উপস্থিতিতে কোরআনের সঙ্গে ঘনিষ্ঠতা শীর্ষক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই মাহফিলে দেয়া ভাষণে পবিত্র কোরআন তিলাওয়াতকে পবিত্র শিল্প হিসেবে অভিহিত করে বলেছেন, এই অতি মূল্যবান কাজের মূল লক্ষ্য হতে হবে মানুষ তথা সমাজের কাছে কোরআনের অর্থ ও বার্তা পৌঁছে দেয়া এবং কোরআন নিয়ে গভীর চিন্তা ও উপলব্ধির ক্ষেত্র তৈরি করা। ওই মাহফিলে ফিলিস্তিনের গাজার শিশু কিশোরদের কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের ভিডিও ক্লিপ প্রচার করা হয়। সেই ভিডিও সর্বোচ্চ নেতাও দেখেছেন। গাজার শিশুদের কোরআন তিলাওয়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গাজায় আজ দৃঢ়তা ও প্রতিরোধের যে সর্বোচ্চ পর্যায়ে দেখা যাচ্ছে তা পবিত্র কোরআন গভীরভাবে উপলব্ধি ও নিজেদের জীবনে বাস্তবায়নের ফসল। সর্বোচ্চ নেতা বর্তমানে গাজায় যা ঘটছে সেটাকে দুই দিক থেকে চূড়ান্ত পর্যায়ের বলে বর্ণনা করে বলেন, গাজায় একদিকে হত্যা, পাশবিকতা, জুলুম ও অপরাধ যজ্ঞের চরম অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, আবার অন্যদিকে সর্বোচ্চ দৃঢ়তা ও প্রতিরোধ দেখা যাচ্ছে। তিনি গাজায় ক্ষুধা ও তৃষ্ণায় রেখে শিশু ও কিশোরদের হত্যার মতো নজিরবিহীন অপরাধযজ্ঞকে পশ্চিমা সভ্যতার জন্য কলঙ্কজনক হিসেবে অভিহিত করে বলেছেন, যদিও ইহুদিবাদীদেরকে আমেরিকা সহ পশ্চিমারা অস্ত্রসহ সব ধরনের সাহায্য সহযোগিতা দিচ্ছে, এরপরও গাজাবাসীর নজিরবিহীন ধৈর্য ও দৃঢ়তার কারণে শত্রুরা কোনো কিছুই করতে পারেনি। প্রতিরোধ আন্দোলনের প্রায় 90% সক্ষমতা ও সরঞ্জাম অক্ষত রয়েছে। আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম অপদস্থ ও লাঞ্ছনার শিকার হবে। এই মুহূর্তে গাজাবাসীকে সাহায্য করা মুসলিম বিশ্বের ধর্মীয় দায়িত্ব বলেও উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের শত্রুদের সাহায্য করা, সেটা যার পক্ষ থেকেই হোক না কেন, তা অবশ্যই হারাম এবং অপরাধ। দুর্ভাগ্যবশত মুসলিম বিশ্বের কোনো কোনো দেশ ও সরকার গাজার মজলুম মানুষের শত্রুদের সাহায্য করছে। ইনশাআল্লাহ একদিন তারা অনুশোচনা করবে এবং এই বিশ্বাসঘাতকতার শাস্তি ভোগ করবে। মার্কিন কংগ্রেসের কয়েকজন সিনেটর ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সরকার অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের কাছে ত্রাণ সহায়তা পাঠাতে বাধা সৃষ্টি করছে। সোমবার স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্রেটিক দলের 7 সিনেটর প্রেসিডেন্ট বাইডেনকে একটি চিঠি পাঠান। তাতে তারা স্পষ্ট করে বলেছেন, জো বাইডেনের প্রশাসন এরই মধ্যে মার্কিন আইনের একটি অংশ লঙ্ঘন করেছে। মার্কিন আইনে বলা হয়েছে, যেসব দেশ মানবিক ত্রাণ পাঠানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সেসব দেশকে মার্কিন সরকার কোনো সামরিক সহায়তা দিতে পারবে না। মার্কিন সিনেটর আরও বলেছেন, আমেরিকা গাজায় পাঠানোর জন্য যে ত্রাণ সামগ্রী দিয়েছে সেগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্নি স্যান্ডার্স বলেন, পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনোভাবে যুদ্ধ করার অধিকার ইসরায়েলের নেই। সিনেটর আরও বলেছেন, তারা চান প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করুক। রাশিয়া অভিযোগ করেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যেসব ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে তদন্ত কাজে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে তেল আবিব। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রুশ উপরাষ্ট্রদূত মারিয়া জাবলস্কায়া এই অভিযোগ করেন। তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞের স্বরূপ উন্মোচনের যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানাবে রাশিয়া। রুশ এ কূটনীতিক বলেন, এ কাজে জাতিসংঘ যথেষ্ট চেষ্টা চালাচ্ছে না বলে আমরা নিশ্চিত। গাজায় হাজার হাজার মানুষ নিহত হচ্ছে। আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজের তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় এখন ভয়াবহ গণহত্যা চলছে। মারিয়া বলেন, গাজা উপত্যকায় তথ্য সংগ্রহের জন্য জাতিসংঘের নির্ভরযোগ্য কোনো সূত্র নেই এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। ফিলিস্তিনি জনগণের উপর বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি গণহত্যা ও দমন অভিযানের প্রতিবাদে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে অভিযান পরিচালনা করে হামাস সহ গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো পরমাণু যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেছেন, ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনকে চলমান সামরিক সংঘাতের মারাত্মক বিস্তৃতি বলে বিবেচনা করা হবে। রুশ গণমাধ্যম রাশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন এসব হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়া সত্যিকার অর্থে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত কিনা এমন এক প্রশ্নের জবাবে পুতিন পরিষ্কার করে বলেন, সামরিক দৃষ্টিভঙ্গি থেকে পরমাণু যুদ্ধের জন্য মস্কো পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ডক্ট্রিন অনুযায়ী দেশের সার্বভৌমত্ব অস্তিত্ব হুমকির মুখে পড়লে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। জাতির সামনে এমন কোনো সংকট নেই যে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
জাতির সামনে এখনো এমন কোনো সংকট নেই যে কোনো কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে, এমনটা মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তিনি। এই দাবি বিএনপি নেতাদের অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই। আগামী পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। অন্যদিকে রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তারা।
সরকার ক্ষমতায় আছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। গায়ের জোরে ক্ষমতায় তো থাকাই যায়, গায়ের জোরে ক্ষমতায় থাকা যাবে না কেন? তারা কি জনগণের ভালোবাসায় ক্ষমতা আছে? তারা কি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আছে?
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানের তাৎপর্য, গুরুত্ব ও মাসলা মাসাইল শীর্ষক এক আলোচনা সভায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন, তারা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একটি সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একদল শিক্ষার্থী। বিভাগের বিভিন্ন বর্ষের 15-20 জন শিক্ষার্থী জোহরের নামাজ পড়তে মসজিদে যান। তারা নামাজ শেষে রমজানের গুরুত্ব, তাৎপর্য, মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করতে চাইলে বাধা দেন বঙ্গবন্ধু টাওয়ার কর্মচারী সমিতির সভাপতি সিরাজুল হক। শিক্ষার্থীরা মসজিদ থেকে বের হয়ে সেন্ট্রাল মসজিদের দিকে যেতে চাইলে গেটের মুখেই তৌহিদুল ইসলাম সুজন ও তার অনুসারীরা তাদের উপর হামলা করে। সুজন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডুর অনুসারী হিসাবে পরিচিত। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ অনুযায়ী যেসব বিজেপি বিধায়ক বা এমপি নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের পদ খারিজের দাবি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আজ এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানিয়েছেন। এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, বিরোধী নেতারা এক নাগাড়ে সংশোধিত নাগরিকত্ব বা সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে বিরোধী নেতাদের মন্তব্যের সমালোচনা করে বলেছেন, বিরোধী নেতারা এক নাগাড়ে সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি আজ বুধবার বলেন, বিরোধীদের মিথ্যা রাজনীতি বন্ধ করতে হবে। সিএএর কারণে কেউ তাদের নাগরিকত্ব হারাবে না, কারো চাকরিও কোনো হুমকির মুখে নেই। প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, সিএএ বাস্তবায়নের মাধ্যমে কেন্দ্রীয় সরকার পাকিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ভারতে বসতি স্থাপনের জন্য আমন্ত্রণ জানাতে চায়। তাদের বাড়ি ও চাকরি দেবে। তিনি অভিযোগ করেন, তারা আমাদের সন্তানদের পাওনা টাকা খরচ করবে পাকিস্তানের সংখ্যালঘুদের ভারতে বসতি স্থাপনে। এ প্রসঙ্গে বিজেপির সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে একটি অদ্ভুত বক্তব্য এসেছে, এটা কি ধরনের যুক্তি?
সিএএ কে নাম পর সাম্প্রদায়িক উন্মাদ ফেলানে ওয়ালো সে মেয়ে কি বাত কেনা চাহুঙ্গা, কৃপয়া করকে ঝুট কা ব্যাপার করনা বন্ধ করে।
বিজেপির সিনিয়র নেতা রবিশঙ্কর প্রসাদ আরো বলেন, যারা সিএএ নামে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়াচ্ছে তাদের আমি মিথ্যার ব্যবসা বন্ধ করতে বলবো। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, গত চার বছরে বিশ্বব্যাপী যুদ্ধে যত শিশু মারা গেছে তার চেয়েও বেশি শিশু মারা গেছে গত চার মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনে। তিনি বলেছেন, বিশ্বের ব্যাপার হচ্ছে এটি তিনি এই আগ্রাসনকে শিশুদের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করেন। এটি হচ্ছে ফিলিস্তিনি শিশু ও তাদের ভবিষ্যতের বিরুদ্ধে যুদ্ধ। আর এরই সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়াকে পাশ কাটিয়ে ফ্রান্স এখন বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। এই সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
রাশিয়াকে পাশ কাটিয়ে ফ্রান্স বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির সর্বশেষ প্রতিবেদন অনুসারে 2014 থেকে 2018 এবং 2019 থেকে 2023 সালের মধ্যে ফরাসি অস্ত্র রপ্তানি 47% বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার আরও অস্ত্রের প্রয়োজনীয়তা এবং এর পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ান অস্ত্র রপ্তানি হ্রাসের প্রধান কারণ। ফ্রান্সের অস্ত্র রপ্তানির বৃহত্তর অংশের 42% এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এবং 34% পশ্চিম এশিয়ার দেশগুলোতে রপ্তানি করা হয়। সিপ্রির সিনিয়র গবেষক পিটার ওয়েসম্যানের মতে, ফ্রান্স যাকে কৌশলগত স্বায়ত্তশাসন বলে তা অর্জন করার চেষ্টা করছে। সিপ্রির গবেষক ক্যাটারিনা জোকিচো বলেছেন যে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্ত্রের যে বিশাল চাহিদা তৈরি হয়েছে তারই সুযোগ নেওয়ার চেষ্টা করছে ফ্রান্স। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংকট সৃষ্টিকারী এবং পশ্চিমা যুদ্ধবাজ নীতি নির্ধারকরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্ত্রের চাহিদা তৈরি করেছে। আর অস্ত্র রপ্তানিতে বর্তমানে বিশ্বের প্রথম স্থানে রয়েছে আমেরিকা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 30টি দেশ কিয়েভকে সামরিক সহায়তা হিসেবে বিপুল অস্ত্র সরবরাহ করেছে। এদিকে ইউরোপের অন্যান্য দেশও তাদের অস্ত্র আমদানি বাড়িয়েছে, তারা আমেরিকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র আমদানি করছে। সিপ্রির পরিসংখ্যান অনুসারে ইউরোপের দেশগুলো 2019 থেকে 2023 সালের মধ্যে আমেরিকা থেকে 55% অস্ত্র আমদানি করেছে, যেখানে 2014 থেকে 2018 সালের মধ্যে এই পরিমাণ ছিল মাত্র 35%। বেশিরভাগ ইউরোপীয় রাষ্ট্রের ন্যাটো সদস্যভুক্তি এবং F-35 ফাইটার জেটের মতো অস্ত্র ব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্রের অংশীদার হওয়া এই বৃদ্ধির আংশিক কারণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের প্রসঙ্গে। জলদস্যুদের কবলে আটকে যাওয়া বাংলাদেশি জাহাজ উদ্ধারের সব রকম তৎপরতা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। বিস্তারিত প্রতিবেদন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার কণ্ঠে।
জলদস্যুদের কবল থেকে বাংলাদেশে জাহাজের নাবিকদের যে কোনো মূল্যে নিরাপদে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জাহাজটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা না গেলেও তৃতীয় পক্ষের মধ্যস্থতায় যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশি নাবিকদের সুস্থভাবে নিরাপত্তা নিয়ে ফেরানোর চেষ্টা করছে সরকার। মঙ্গলবার সোমালীয় উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে সাগরের মাঝে বাংলাদেশের জাহাজ দখলে নেয় সোমালীয় জলদস্যুরা। এমভি আবদুল্লাহ নামের ওই জাহাজের 23 নাবিককে জিম্মি করে পরে জলদস্যুরা জাহাজটি সোমালীয় উপকূলের দিকে নিয়ে যায়। জানা গেছে, সমুদ্রগামী এ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে গালফ অফ ইডেনে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় দস্যুরা। তাদের অনেকের হাতেই অস্ত্র রয়েছে। নাবিকরা কয়েকটি ভিডিও ফুটেজ ও বার্তা পাঠালে তাদের মুঠোফোন জব্দ করে নেওয়া হয়। জিম্মি নাবিকদের ছাড়তে মুক্তিপণ চেয়েছে সোমালীয় জলদস্যুরা। বুধবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জাহাজটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশি নাবিকদের উদ্ধারের বিষয়টি অগ্রাধিকারভাবে দেখছে সরকার।
সেকেন্ড পার্টির মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং সমস্ত জায়গায় যেখানে যেখানে জানানো প্রয়োজন সেটা জানিয়েছি। কিটুকু আপডেট আমার কাছে এই মুহূর্তে আছে। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত কনসার্ন।
এদিকে বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদস্য ভারতসহ অন্য দেশের সহযোগিতা নেওয়ার জন্য কথা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
আমরা সমন্বিতভাবে কাজ করছি, ডিপার্টমেন্ট অফ শিপিং, মেরিটাইম যতগুলো উইং আছে তারা কাজ করতেছে, এটা সমন্বিতভাবেই আমরা নিয়ে আসতে পারবো।
এদিকে উদ্বিগ্ন অবস্থায় জিম্মি নাবিকদের পরিবারের স্বজনরা রয়েছেন। জাহাজের সেকেন্ড ইন কমান্ড খুলনার বাসিন্দা ইঞ্জিনিয়ার তফিকুল ইসলামের মা বলেছেন, যে কোনোভাবে দ্রুত তার সন্তানসহ জিম্মি সকল নাবিকদের উদ্ধার করা হোক।
আম্মা বললে আমার মনে তখন মোবাইলটা কেড়ে নিয়েছে, তারপর আর কথা হয়নি। জাহাজে যারা আছে 23 জন, তাদের জন্য দ্রুত তাড়াতাড়ি তাদের জন্য বের করে আনতে পারে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। মহান আল্লাহর রহমতে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদীরা চরম লাঞ্ছনার শিকার হবে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া। পশ্চিমা বিশ্বের প্রতি প্রেসিডেন্ট পুতিনের হুঁশিয়ারি। সংলাপের প্রয়োজনীয়তা নেই বলে দাবি ওবায়দুল কাদেরের। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালাবে বিএনপি, জানাচ্ছেন রেজভি। এবং ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির একজন সিনিয়র নেতা বলেছেন, বিরোধী নেতারা এক নাগাড়ে সংশোধিত নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Thank you.